আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসুন আমরা মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান যার নাম হচ্ছে ওলি আল্লাহ স্মরণে। দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, ওলি আল্লাহ স্মরণ এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের যারা প্রিয় রয়েছেন তাদের আলোচনা করার সৌভাগ্য আমাদের হয়ে থাকে। কেননা আল্লাহ পাকের ওলির যেখানে আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়ে থাকে এবং আমাদের মতো গুণাগার বান্দাদের গুণা মাগফিরাতের মাধ্যম হয়ে থাকে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য। ইনশাআল্লাহ অনেক অজানা বিষয় জানার সৌভাগ্য হবে। পাশাপাশি আমাদের আজকের আলোচ্য বিষয় যে মহান ওলিয়ে পাক, যে মহান আল্লাহ পাকের ওলি, যিনার জীবনী নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, তার জীবনী থেকে অসংখ্য অজানা বিষয়, ইনার কিছু জীবনে ইনারা কীভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করেছেন বিভিন্ন বিষয় ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য হবে। তো আসুন প্রথমেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছিল আমাদের অনুষ্ঠানের শুরুতেই। এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার প্রত্যেক রিসালার প্রত্যেক কিতাবের তিনি প্রতিটা পৃষ্ঠায় দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই রয়েছে যা আপনাদের সামনে উপস্থাপন করার সৌভাগ্য অর্জন করছি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষদের মধ্যে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার প্রতি সবচেয়ে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা আপনারা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ আজকে আমাদের মাঝে আমরা যে বিষয়ে আমরা আজকে আলোচনা করব সেই বিষয়ে অসংখ্য অজানা বিষয় জানার জন্য আমরা আমাদের আজকে স্টুডিওর মধ্যে আমন্ত্রণ জানিয়েছি মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের মোহাম্মদ জাকির হুজুর, যিনাকে আমরা মাশাআল্লাহ হোস্ট হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দেখতে পাই। হুজুর, আপনাকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের ওলি আল্লাহ স্মরণ অনুষ্ঠানের মধ্যে।
শুক্রিয়া দাওয়াত দেওয়ার জন্য, কিছু নেকির দাওয়াত এবং কিছু ভালো কথা মানুষকে জানানোর একটা সুযোগ করে দিয়েছেন
মাশাআল্লাহ। আমাদের ওলি আল্লাহ স্মরণ অনুষ্ঠানের মধ্যে মনে হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ আপনি আমাদেরকে সময় দান করার জন্য, সময় দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা যে মহান ওলিয়ে কামিল এর জীবনী আলোচনা করব, শুনব, জানব এবং ইনার পরিচিতি সম্পর্কে, ইনার জীবন বিভিন্ন দিক নিয়ে। তো ওনার নাম মোবারক আজকে আমি না বলে ইনশাআল্লাহ আমাদের আজকে আমন্ত্রিত গেস্ট ইনার থেকে ইনশাআল্লাহ শুনবো এবং এর কিছু পরিচিতি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। জি হুজুর, আপনার থেকে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আপনি যে অনুষ্ঠান নিয়েছেন চমৎকার একটি অনুষ্ঠান, কেননা স্মরণ যাদের করছি আমরা ওলি আল্লাহদের স্মরণ করছি এখানে বসে, আর এই ওলি আল্লাহদের নেককারদের পথে চলার জন্য আমরা প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন কমপক্ষে পাঁচ অক্ত নামাজে কয়েকবার করে আল্লাহ তাবারকতাল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে ওই পথে পরিচালিত করো যে পথ সিরাতাল মুস্তাকিমের পথ, আর সেই পথকে অনুসরণ করার জন্য দোয়া করি। আর প্রতি সপ্তাহে আপনি ওই পথে যারা পরিচালিত হয়ে গিয়েছেন, এনাম প্রাপ্ত লোক যারা, তাদের জিকির আলোচনা এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ যারা আসেন, যারা বসেন, দর্শক শ্রোতা সবার শোনার সৌভাগ্য হয়। আজ এমন একজন মহান সত্তার বিষয়ে আমাদের কাউসার ভাই নিয়েছেন, কারণ অনুষ্ঠানের আগেই যারা গেস্ট আসে তাদেরকে জানানো হয় বিষয়টা রয়েছে। তো অধ্যয়ন করতে করতে আজকের এই মহান ব্যক্তির জীবনী নিয়ে একটা পর্যায়ে গিয়ে দেখলাম তাকে বলা হয় সানিয়ে ফারুকে আজম। সানিয়ে ফারুকে আজম কাকে বলা হয় অবশ্যই দর্শক শ্রোতা বুঝে গেছেন বা আপনারা আগেও শুনেছেন সানিয়ে ফারুকে আজম কাকে বলা হয়। আল্লাহ তাবারক তাআলার অনেক বড় দয়া আর এমন একজন মহান ব্যক্তিত্ব ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা
সুবহানাল্লাহ।
যদি আজকের অনুষ্ঠানে দর্শক শ্রোতা শেষ পর্যন্ত থাকে তবে আশা রাখি অনেক কিছু জানতে পারবেন
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা হইনি এমন একজন সত্তা, আসলে যিনার জীবনের প্রত্যেকটা বিষয় যদি আমরা আলোচনা করি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে উঠে আসে, যার দরুন আলহামদুলিল্লাহ আমির আলে সুন্নত দামত খাতমুল আলিয়া তিনিও অসংখ্য রিসালা কিতাব হ্যাঁ লিখেছেন ইনার জীবনে নিয়ে। বিশেষভাবে আসলে আমির আলে সুন্নত দামত খাতমুল আলিয়া বিশেষভাবে যেই আলহামদুলিল্লাহ অনেক সাহাবাই কিরাম এবং আল্লাহ পাকের ওলীদের জীবনী তো আমরা শুনে তাকে জানি, এবং আরেকটি আমাদের আলহামদুলিল্লাহ মজলিসের পক্ষ থেকে এইভাবে ইনাকে নিয়ে বিশেষভাবে রিসালা বের হওয়া প্রকাশনা প্রতিষ্ঠান আমাদের মাকতুমদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় একটি সৌভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ অনেক বড় একটি নিয়ামত আমাদের জন্য। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো রিসালা আপনার অবশ্যই সংগ্রহ করবেন, পড়বেন নিজেও এবং অন্যকেও ইনশাআল্লাহ এটা তোহফা আকারে দিবেন, ইনশাআল্লাহ শেয়ার করবেন। তো আসুন প্রথমত আমরা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আল হিরোনার কিছু পরিচিতি এবং কিছু ইনশাআল্লাহ তাজকিরা আমাদের জাকুসু থেকে সুতমে শুনবো ইনশাআল্লাহ।
আমরা প্রায় সময় প্রায় মানুষ থেকে বা প্রায় ওলামায়ে কেরামের থেকে বা প্রায় কিতাবের মধ্যে অধ্যয়ন করি যে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সানি অর্থাৎ দ্বিতীয় ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। আচ্ছা এটা এটার একটা কারণ তো অবশ্যই আছে, কেন কি জন্য হয়? আমরা যদি এখনো নাতি যে হয় নাতিকে যদি দেখি হুবহু দেখতে দাদার মতো, তো কিন্তু আমরা এই কথাটা যদিও দাদা অনেক আগেই মারা গেছে তারপর আমরা এটা বলতে বাধ্য হই যে দেখো এই ছেলেটা ওর দাদার মতো হয়েছে, দেখতে অবিকল ওর দাদার মতো, গুণে কথায় হাঁটা চলায় লেনদেনে এর দাদার মতো, এমন একটা কথা শব্দ কিন্তু আমাদের থেকে বের হয়ে আসে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপি বা সানিয়ে ফারুক আজম কেন বলা হয়, অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন তথ্য এর জন্য দিয়েছেন। মাকতাবাতুল মদিনা থেকে যে কিতাব প্রকাশিত হয়েছে
আচ্ছা
হযরত সাইয়েদুনা ওমর ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 425টি ঘটনা এমন একটি কিতাব মাকতাবাতুল মদিনা প্রকাশিত করেছে। এই কিতাবের 26 নম্বর পৃষ্ঠায় রয়েছে যে তার যে আম্মাজান ছিলেন হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত আম্মা জান হলেন হযরত সাইয়েদুনা উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাইয়েদুনা আসিম বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহজাদি এবং আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ছিলেন, নাতনি ছিলেন।
সুবহানাল্লাহ।
এই হিসাবে হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরায় ছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, হয়তো এ কারণেই তার কার্যকলাপ আচার আচরণে হযরত সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভীর প্রভাব পরিলক্ষিত হয়ে থাকে, কেননা তার মাতৃদিক থেকে তিনি সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সাথে জড়িত এবং বাবার দিক থেকেও তিনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে জড়িত। এই কারণে তার চাল চলন, তার কথাবার্তা, তার শাসন আমল এবং তার আখলাকে কারিমা এবং তার অভ্যাসে মোবারাকা সবকিছু যেন ছিল ফারুক আজম রাদিয়াল্লাহু
তাআলার।
এই কারণে ওলামায়ে কেরাম বলেন সানিয়ে ফারুক আজম, আর আমরাও বলি অনেক মানুষ বলেন এবং কিতাবের মধ্যে রয়েছে দেখতে কথা বলতে শুনতে ফারুক আজমের মতো ন্যায় নীতিবান একজন নিষ্ঠাবান একজন ব্যক্তি ছিলেন ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা।
সুবহানাল্লাহ। আসলে এটা একটা বিষয় যে মানে বংশ আমরা আসলে বলে থাকি না, মানে বংশ দ্বারা এবং বংশ এ বিষয়ে এজন্য আসে যে আমরা অনেক সময় কোনো মানুষের সাথে যখন সম্পৃক্ত হই বা কোনো মানুষের যখন আমরা কথাবার্তা হয় হ্যাঁ তাহলে একটা বসে বসে যে যার বংশক্ষেত্রে আমার বিষয়টা দেখি, এটাও একটা বিষয় যে আমাদের উপলব্ধি করার মতো, এবং এটা একটা বিষয় উঠে আসে যে যাদের নাসল যেমন আমি আজকে আমি চাই বর্তমান আমার সমাজের মধ্যে আমার সন্তান ন্যাক্কার হোক, কিন্তু আমি যদি ন্যাক্কার হওয়ার চেষ্টা না করি, আমি যদি সে ভালো কাজ না করি, তাহলে কীভাবে আমার সন্তান বা আমার নাতি নাতনি ভালো প্রজন্ম হওয়ার আমার আশা রাখতে
পারে?
যেরকম আপনি বলছেন যে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুবহানাল্লাহ কেমন
সাজার ব্যক্তি, এমন ব্যক্তিত্ব না, এমন মহান ব্যক্তি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশ থেকে যিনি আসছেন ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা
আনহু। এই বিষয়টা আসলে দর্শক উপলব্ধি আমরা করতে পারি, আমি যদি ন্যাক্কার হই তাহলে আমার আওলাদ
আমি যদি সিরাতাল মুস্তাকিমের পথে থাকি, আমি যদি এই আউলিয়ে কেরামের পথে থাকি, আমি যদি নেককারদের পথে থাকি, আমি যদি নিজে নেককার হই, তবে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমাকে অনুসরণ করতে গিয়েও হয়তো বা তারা নেককার হতে পারে, এমন একটা আশা রাখা যায়।
এটা একটা তরবিয়ত, এটা আল্লাহ পাকের প্রতি দয়ার উপর বর্ষা রাখা উচিত। আল্লাহ তুমি আমার নসল, আমার মাধ্যমে যারা আসবে তাদেরকেও তুমি কি আউলিয়া কেরামের মহব্বতকারী বানিয়ে দাও, তাদেরকেও তুমি সাহাবায়ে কেরামের মহব্বতকারী বানিয়ে দাও। একটা বিষয় আমাদের এটা চিন্তাধারা থাকতে হবে আমাদের মাথায় যে না, আমি যেরকম ভালো কাজের পথ রয়েছে, আসলে এই বিষয়টা আসলে বলতে আমাদের বলতে বাধ্য হতে হয়, কেননা আমরা আজকে বর্তমান সমাজে আমরা নিজেরা নেককার হতে চাই বা নিজেরা একটা ভালো কাজে থাকলে হলো, কিন্তু আমাদের প্রজন্ম যারা ভবিষ্যৎ তাদেরকে আমরা ভালো কাজে আনার ব্যাপারে আমরা আসলে অনেক ক্ষেত্রে অবহেলা করে থাকি। তো এই বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত।
নিজেও খুব সুন্দর কালামের মধ্যে লেখছেন না,
জি জি,
আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা হবে তারা যেন হয় তোমার আশিক দেওয়ানা মাদানী মদিনেওয়ালে, এক পাশাপাশি তরবিয়াতের ব্যবস্থা করা, যেটা আর হাদিসে পাকের মধ্যে আসছে, নি সন্তানের সন্তানকে কেমন শিক্ষা দেওয়া উচিত, ওই সুশিক্ষা শিক্ষিত করা, পাশাপাশি দোয়া করা, আল্লাহ আমি আমার সন্তানের জন্য চেষ্টা করছি, আমার সন্তান যেন ভালো পথটা পায়, ভালো হয়, নেককার হয়, দোয়াও করা এবং চেষ্টাও করা, দুইটা দিক মিলে যখন কোনো ব্যক্তি চলবে আল্লাহ চায় ইনশাল্লাহ তারা তার ঘর থেকে এমনই আসবে।
সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জীবনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন আরও দিক নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আসলে এখনও তো হয়তো তেমন কিছু বলাও হয়নি ইনশাআল্লাহ। আসলে প্রথমত আমরা একটি নাত শরীফ কালাম আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করবো ইনশাআল্লাহ, এরপর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনার দিকে আমরা ফিরে আসব। তো এম সাইর ইসলামের কাছে অনুরোধ করবো আমাদেরকে একটি মাশাআল্লাহ নাত শরীফ কালাম শুনিয়ে দিন।
জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ, জীবনে তবো রোজার জিয়ারতে
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটি নাত শরীফ মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও এরকম নিজেও পাঠ করার, আমাদের সন্তানদের মুখোমুখি নাত শরীফ জারি করানোর চেষ্টা করার সে তৌফিক দান করুক, আমিন। তো প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার জীবনী নিয়ে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আসলে এনার বংশ সম্পর্কে আমাদের কাছে আমাদের হুজুর তুলে ধরেছেন। তো আসুন, এনার জীবনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন কিছু দিক নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের হুজুর থেকে শুনবো ইনশাআল্লাহ। জি হুজুর,
একটা দিক হলো ওনার জীবনের, যেটা আমরা বলি না আউলিয়া ইকরামের ব্যাপারে যখনই এই বিষয়টা আসে যে তিনি একটা সাদাসিধা জীবন অবলম্বন করেছেন। উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত ধন সম্পদের মালিক ছিলেন, তারপরেও কিন্তু তিনি সহজ সরল একটি জীবন আমিরুল মুমিনীন ছিলেন। একবার তার এই সহজ সরল জীবনের বা কেমন একটা ধরন ছিল তার জীবনে, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো। একবার কাউসার পে কিছু উলামা ইকরাম আসলেন তার দরবারে কোনো মশালা জানার জন্য বা কোনো বিষয় নিয়ে আসলেন, অনেক উলামা ইকরাম আসছেন। তো তাদের সাথে কথা বলতে 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 একটা সময় তার যে কাজের লোক ছিল বা খাদিম ছিল, সে তার ডিউটির টাইম মনে করেন গিয়ে একটা পর্যায়ে গিয়ে একটা সময় গিয়ে সেও শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে, কিন্তু উলামা ইকরামের সাথে তার পরামর্শ সভা চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। এই মুহূর্তে সেখানে পানির প্রয়োজন ছিল।
আচ্ছা,
যেহেতু খাদিম নেই, খাদিমও শুয়ে গেছে আর আশেপাশে অন্য কেউ নেই যাকে পানির কথা বলবে, শুধু আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন এবং মেহমান যারা ওলামা ইকরাম তারা আছেন।
আচ্ছা,
ওই মুহূর্তে পানির প্রয়োজন। তো ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধরনের সিটে বসতেন না, সোফা না চেয়ার কুরসি এমন কিছু না, তোষকের মতো বিছানো ছিল, একজন ব্যক্তি যেন সিঙ্গেল বসতে পারে এরকমের তোষকের মতো বিছানো ছিল, এর উপরে চাদর বা বিছানার চাদর যাই দেওয়া ছিল এবং এভাবে দেওয়া ছিল, ওলামা ইকরাম সামনে বসা ছিল।
আচ্ছা,
তো যখন পানির প্রয়োজন, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। তো ওলামা ইকরাম জিজ্ঞাসা করলেন, হুজুর কোথায় যাবে?
আচ্ছা,
তো তিনি উত্তর দিলেন, পানির প্রয়োজন এখানে, আমি পানি নিয়ে আসি ভিতর থেকে। ওলামা ইকরাম অবাক হয়ে গেলেন, আমিরুল মুমিনিন
কেমন দৃশ্য,
আর তিনি একটা সবার মধ্যে আছেন, একটা আলোচনার মধ্যে আছেন, এখন সবার জন্য তিনি পানি আনতে যাবেন, সব ওলামা ইকরাম তার দিকে তাকিয়ে আছেন, কেমন ব্যক্তিত্ব!
আল্লাহু আকবার!
এরপরে ওলামা ইকরাম থেকে কেউ তাকে বললেন, হুজুর আপনি বসেন।
আচ্ছা,
আপনি বসেন, আমাদেরকে বলেন, আমরা গিয়ে পানি নিয়ে আসি, কোথায় পানি আছে বলেন। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন, তিনি বললেন যে না, আপনারা আমার মেহমান, আপনারা বসেন, আমি ভিতর থেকে গিয়ে পানি নিয়ে আসি। ওলামা ইকরাম থেকে জানার আরো আগ্রহ বাড়লো, তারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি চাইলে তো আপনার খাদিমকে ডাকতে পারেন, সে তো এসে পানি দিয়ে যেতে পারে, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, তারও তো একটা জীবন,
আল্লাহ
তার সময় শেষ, তিনি এখন গিয়ে আরাম করছেন, আর তাকে ডাকাটা এটা ঠিক হবে না, বরং আমি আমার নিজের কাজটা নিজে করি, আমি পানি নিয়ে আসি আপনাদেরকে পেশ করি, নিজে আর ভিতরে গেলেন পানি নিয়ে আসলেন এবং তাদেরকে দিলেন। এখানে এক তো আজিজি,
আল্লাহু আকবার, নিজেকে ছোট মনে,
ছোট মনে মানে
একটা অহংকার, না
আমি তো আছেন একটা, আমি একটা ভাব আছে না, আমির যে ভাবটা আছে সেই ভাবটা কিন্তু এখানে একদম নাই, কেননা ওলামা ইকরামের সামনে তিনি বসা, আমিরুল মুমিনিন তিনি, তিনি যদি হুকুম করে তো এক নয় একশো খাদিম তার সামনে হাজির হয়ে যাবে, কিন্তু তিনি এমন কোনো ভাব নিলেন না, এমন কোনো মন মানসিকতা দেখালেন না, তিনি বললেন যে খাদিম আরাম করছে তাকে আরাম করতে দেওয়া উচিত, আর আপনারা আমার মেহমান আপনারা বসেন, আমি নিজে গিয়ে পানি নিয়ে আসি। একটু যদি আমরা তার এই কাজের সাথে আর আমাদের বাস্তব জীবনের সাথে একটু মিলাতে চাই, একটা কথা বলি কাউসার ভাই,
জি
হয়তো বা আপনিও অনেক মানুষ কেমন দেখছেন, এটা তো ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিমের সাথে তার এক ব্যবহার আর মেহমানদের সাথে তার ব্যবহার।
আচ্ছা,
সাধারণভাবে যদি আমরা ঘরে ঢুকি, অফিস থেকে আসছি, দরজার সামনে এসে যখন কলিং বেল দেই না, আর আমার ঘরের মধ্যে যারা আছে তারা কিন্তু বাইরের কেউ না, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমার ঘরের মধ্যে, বাইরের কেউ না, হয়তো বা ঘরের মধ্যে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত আছে, কলিং বেল বাজছে, আমি সময় মতো দরজাটা খুলতে পারে নাই আমার জন্য, পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এক মিনিট না হয়তো দেরি হয়েছে, ঘরে ঢুকেই এটার জন্য তর্ক করা শুরু করে, অত্যাচার করা, গাল বন্ধ করা, এরপরে আরো কি কি জানি হয়ে যায়, যাদের ঘরে হয় তারা জানে। অর্থাৎ আমি বলতে চাই, আমি অফিস থেকে আসার পরে, বাহির থেকে আসার পরে আমি ঘরের দরজায় দাঁড়িয়েছি, দরজা খুলতে দশ সেকেন্ড দেরি হয়েছে, এ কারণে আমার এত রাগ, আর আমি এত অপমান করি মানুষকে, এত শাসন করি মানুষকে। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আমিরুল মুমিনিন ছিলেন, আর তার অবস্থা দেখেন, খাদিম আরাম করছে বিদেশে খাদিমকে ডাকেননি, নিজের কাজ নিজে করে নিয়েছেন, তো একবার ভাবা উচিত।
আজকে যারা আমরা সামান্য সমাজের একটু যখন একটু উঁচু পদে চলে যায়, ইনি তো একজন আমির মুমিনিন, বলা যেতে পারে একটা প্রেসিডেন্টের মতো, হ্যাঁ সেটা বলা যেতে পারে, আর আজকে তো সাধারণ আমরা কোনো একটা পদ পেয়ে যাই, সাধারণ যখন আমাদের হাতে একটু
সম্পদ
চলে আসে, ক্ষমতা চলে আসে, সাধারণ একটা এলাকার বা কোনো একটা বাড়িরও যদি একটা কেউ সর্দার হয়ে যায়, তখন আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি না, তখন আমি একটা কিছু মানে আমি যে অমুক অমুক পদ, সেটা আমাকে মানুষ না বলো তাকে বলো আমি স্মরণ করিয়ে দিই,
রাইট রাইট, এমনটাই বিষয়টা। তো বলার উদ্দেশ্য হলো গিয়ে যে ওই সকল মহান ব্যক্তিরা যাদেরকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি, তাদের আখলাকে কারিমা কেমন ছিল, তাদের মন মানসিকতা কেমন ছিল, মানুষের প্রতি এহসান কেমন ছিল, দরদ কেমন ছিল, কষ্ট দেওয়ার বিষয়টা কিভাবে তারা নিতেন মাথার মধ্যে, আর সেভাবেই নিজেকে পরিচালনা করার চেষ্টা করতেন।
এখানে একটা বিষয় উঠে আসা আসলে হুজুর, সেটা হচ্ছে আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন থেকে, এটা একটা কথা, এটা আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে আমরা অসংখ্য জায়গার মধ্যে দেখতে পাই, যে নিজের কাজ নিজে করা,
নিজে করা,
এটা কথাটা কিন্তু উনি বলেছেন এই জায়গার মধ্যে, যে নিজের কাজ নিজে করা যখন অভ্যাস করে উঠবে না, তখন আমাদের মানুষকে অর্ডার দেওয়ার একটা বিষয় দেখবেন, যখন মানুষকে অর্ডার দেওয়া আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় না, এটাতে মানুষের কষ্ট বেশি চলে আসে,
অলস হয়ে যায় নিজে,
নিজে অলস
ব্যক্তি, নিজে অলস হয়ে যায়, আর অপর ব্যক্তি দিয়ে কাজ করানো তার অভ্যাসে পরিণত হয়ে যায়, এরপরে পরবর্তীতে নিজেকে কাজ করাটা কষ্ট মনে হয় আর অপরকে কাজ করানোটা ভালো লাগে, তখন অপর ব্যক্তি কষ্ট হয় আর আমি মনে করি আমার কাজ না,
এটা সাইড এফেক্ট। আজকে আমাদের সমাজের মধ্যে যারা আমরা বিভিন্ন গড়ের কর্তা রয়েছে বা যারা আমরা যে অবস্থায় রয়েছি, এই বিষয়ের কাজে যদি আমরা আসলে সচ্চর হয়ে যাই, যে না আমি নিজের কাজ যতটুকু সম্ভব নিজেই করব, তাহলে দেখবেন আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যেরকম উলামায়ে কেরাম ওই জায়গার মধ্যে তারা অবাক হয়ে গিয়েছিল, আমির মুমিন হওয়ার পরও নিজে নিজে আগবাড়িয়ে নিজে কাজ করে নিচ্ছেন, তাহলে আমাদের থেকে অন্যরা কিছু একটা শিখবে ইনশাআল্লাহ।
মার্কেবলা শাইখা তরিকাত আমির
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ আলিয়ার শিক্ষা দেখেন,
আল্লাহু আকবার,
আল্লাহ তাআলা যারাই মোহাব্বত করি আমিরুল সুন্নাতকে, নাম শুনছি আল্লাহ তাআলা নিজ চোখে দেখার তৌফিক দিক, কেমন একজন মহান ব্যক্তি আমিরুল সুন্নাত,
মাশাআল্লাহ আপনার সুন্নাত তো সৌভাগ্য হয়েছিল বাবার দরবারে উপস্থিত,
দীর্ঘদিন আমিরুল সুন্নাতের সাথে থাকার,
মাশাআল্লাহ
সংস্পর্শে থাকার সেই সৌভাগ্য হয়েছে।
মাশাআল্লাহ
আমিরুল সুন্নাত তো ঠিক এইভাবেই নিজের কাজগুলো নিজে করা এবং নিজের কাজটাকে চেষ্টা করেন কাউকে হুকুম না দেওয়ার জন্য, নিজের কাজটা নিজে করার একটা চেষ্টা করেন,
যদিও বা এনার অসংখ্য এনার বয়স, কিন্তু
বয়স 74 বছর,
জি জি জি, এরপরও মানে এনার একটা
শারীরিক অবস্থাও তেমন ভালো না,
ভালো না,
এরপরে এত মহব্বতকারী, যদি আমিরুল সুন্নাত বলে যে আমার একটা জিনিস দরকার সেটা এই দেশে নেই, একদিনের মধ্যে পৌঁছে দিবে এমন এমন মানুষও তাকে মহব্বত করে, অথচ তিনি নিজের কাজটা নিজে করাটাই এখন পর্যন্ত পছন্দ করেন,
এটা
কাউকে অর্ডার করার মানে ইচ্ছা তার এরকম হয় না।
মাশাআল্লাহ, এটা একটা অনেক বড় আমার জন্য শিক্ষা যে আপনারা অনেকে বলতে পারেন যে না আপনারা যে ঘটনাগুলো বলছেন এগুলো অনেক বছরের আগের জীবন যুগের ঘটনা, আর বর্তমান আমরা প্রতি শনিবার মাদিনা মুজাক্কাইনা জিয়ারত করি আলহামদুলিল্লাহ, ইনার কথাই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এটাই হচ্ছে আমার জন্য বড় শিক্ষা যে আমরা যেন প্রত্যেকটা ক্ষেত্রে, কারণ আউলিয়া কেরামদের যে ইনাদেরকে অনুসরণ করা এটা আজকে প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা আমির আল্লাহ সুন্নতের জীবনের মধ্যে দেখতে পাচ্ছি। আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিচ্ছে ইনি যে না, যাদেরকে আজকে আমরা আইডল হিসেবে বেছে নিয়েছি, যারা দুনিয়াদার, যারা দুনিয়াতে নিজের কোনো গুরুত্ব, নিজের কোনো এক সেকেন্ডেরও নিজের কোনো ক্ষমতা রাখতে পারে না দুনিয়াতে, কারণ মৃত্যু হায়াত শেষ, কারো কোনো ক্ষমতা নেই। আর আজকে আমরা সেই সকল যুবকদেরকে, সেই সকল আইডলকে, মানুষকে আমরা আইডল বানাচ্ছি যারা গুনাহের সমুদ্রে বিবর রয়েছে। কিন্তু আজকে আমির আল্লাহ সুন্নাত আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিচ্ছে আমরা মুসলমান রয়েছে, আমাদের আইডল হওয়া উচিত আল্লাহ পাকের ওলি যারা, যেরকম আমরা উমর বিন আবদুল্লাহ আজিজ রাদিয়াল্লাহু তাআলার আলোচনা করছি। ইনাদের জীবন আমাদের ফলো করা উচিত, ইনাদের প্রত্যেকটা কাজ কর্ম, প্রত্যেকটা পদক্ষেপ আমাদের অনুসরণ করা উচিত। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের জীবন দুনিয়া ও আখিরাত কামিয়াব হবে ইনশাআল্লাহ। তা আমাদের উচিত উমর বিন আবদুল আজিজ আর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বিভিন্ন দিককে আমাদের আপন করে নেওয়া, যে মানুষকে কষ্ট না দেওয়া, কথাবার্তা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। একবার এক ব্যক্তি এরকমও বলছেন, কে একজন তার সন্তানকে নিয়ে উপস্থিত হলো, তখন উমর বিন আবদুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে সন্তানকে তুমি অল্পতুষ্ট এটা শিক্ষা দাও, রাগ না করার এটা শিক্ষা দাও, মানুষকে যেন কষ্ট না দেয় এটা শিক্ষা দাও। এই যে হ্যাঁ, এই বাণীটা হচ্ছে উমর বিন আবদুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে অল্পতুষ্টি জাকির ভাই, যে অল্পতুষ্ট এই বিষয়টা উমর বিন আবদুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা ইনার জীবনের মধ্যে বিশেষভাবে ফুটে ওঠে ইনার জীবনের দিক দিয়ে, যেটা আমি বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা আসলে উপলব্ধি করতে পারি। যেরকম তিনি মানুষকে অনুরোধ করছেন, মানুষকে মাদানে ফুল দিচ্ছেন যে না তোমরাও অল্পতুষ্টির অধিকারী হও। এক্ষেত্রে এই বিষয়ে আপনি কী বলবেন যে আমাদের মধ্যেও যদি আসলে অল্পতুষ্ট বিষয়টা চলে আসে, তাহলে দেখা যায় অনেক সময় আমাদের পেরেশানি টেনশন এই জন্যই আসে যে না আমার আরও চাই, আমার আরও প্রয়োজন। কিন্তু যার মধ্যে অল্পতুষ্টটা চলে আসে যে যা পেয়েছে আলহামদুলিল্লাহ, তখন দেখা যায় তার অর্ধেক টেনশন পেরেশানি এমনিই দূর হয়ে যায়।
সিরাতে ইবনে আব্দুল হাকিম,
আচ্ছা,
এই কিতাবের আপনার 20 পৃষ্ঠার মধ্যে
জি
ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবের একটা কথা এখানে লেখা রয়েছে। আমির মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবে তার আম্মা জানের চাচা যান, তার আম্মা জানের চাচা যান হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে অধিকারে আসা যাওয়া করতেন,
আচ্ছা,
এবং তার আম্মা জানের নিকট প্রায় এই আকাঙ্ক্ষা ব্যক্ত করতেন যে আমি তার, অর্থাৎ সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হতে চাই। এখানে অনেক বড় একটি পয়েন্ট দর্শক শ্রোতা,
জি,
ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ছোটবেলা থেকে আসা যাওয়ার তার একটা আকাঙ্ক্ষা ছিলেন এবং আসা যাওয়া করতেন, আর তিনি তার মাকে বলতেন যে আমি ওনার মতো হতে চাই। একটি ঘটনা ইদানিং সোশ্যাল মিডিয়াতে হয়তো বা আপনিও দেখেছেন বা দর্শক শ্রোতাও দেখেছেন, এক বাচ্চা হয়তোবা 8-9 বছর বয়সের হবে বা এর চাইতে একটু বেশি হবে, তার মা তাকে ঘরে বসে প্রতিদিন রাত্রে সাহাবীদের ঘটনা শোনাতেন।
আচ্ছা
জি, আসলে দেখেন শিক্ষা কিন্তু ঘর থেকেই আসে, মূল শিক্ষাটা ঘর থেকেই আসে
নিঃসন্দেহে।
তো ওই বাচ্চাটাকে তার মা প্রতিদিন ঘরের মধ্যে আপনার সাহাবিদের ঘটনা শোনাতো, এই সাহাবি এমন ছিল, ওই সাহাবি এমন ছিল, ওই সাহাবি এমন ছিল। সাহাবিদের কথা শুনতে 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 ওই ছেলেটার মাথার মধ্যে সাহাবিদের মহাব্বত, সাহাবিদের ভালোবাসা, সাহাবি কেমন ছিল এই জিনিসটা বসে গেছে। একদিন ক্লাসের মধ্যে যখন ওই ছেলেটা ক্লাসে গেল, টিচার জিজ্ঞাসা করলো সব ছাত্রদেরকে, তুমি বড় হয় কি হবে, তুমি বড় হয় কি হবে, তুমি বড় হয় কি হবে, একজনকে এক এক রকমের জিজ্ঞাসা করা আমাদেরও অভ্যাস, ছোটদেরকে দেখলে আমরা জিজ্ঞাসা করি বড় হয় কি হবে। তো ওই টিচার ক্লাসরুমের মধ্যে জিজ্ঞাসা করলো তুমি বড় হয় কি হবে, তুমি কি হবে, সব ছাত্ররা নিজের মতো যা শিখছে ঘরে উত্তর দিল। কিন্তু ওই ছেলেটা যাকে মা ঘরে প্রতিদিন রাত্রে সাহাবিদের ঘটনা শুনায়, ওই ছেলেটাকে যখন জিজ্ঞাসা করলো তুমি বড় হয় কি হবে, তখন ওই ছেলেটা উত্তর দিল আমি সাহাবি হব।
সুবহানাল্লাহ,
ও তো জানতো না যে এখন আর পৃথিবীতে কেউ সাহাবি হতে পারবে না, কারণ সাহাবি হওয়ার জন্য শর্ত রয়েছে, ইমানের হালতে সচক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
দেখতে হবে
এবং ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ওই ছেলেটা এটা জানতো না, সে মায়ের থেকে শুনে আসছে সাহাবিরা এমন হয়েছে, সাহাবিরা এমন হয়, সাহাবিরা জান্নাতি, সাহাবিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এগুলো শুনে সে তার মধ্যে নিয়ে নিয়েছে আমি সাহাবি হব। ওই টিচার তাকে জিজ্ঞাসা করলো সাহাবি হওয়ার তোমার এত ইচ্ছা কেন? তুমি সাহাবির মধ্যে কি পেয়েছো?
সুবহানাল্লাহ,
জানতে চাইলো। এত বাচ্চা কিন্তু সাহাবি হতে চায়। দেখেন, আমি আগেই বলেছি শিক্ষা কিন্তু ঘর থেকে আসে,
ঘর থেকে আসে,
এটা ঘর থেকে আসবে। যদি আমরা শিখাতে পারি আমার সন্তানদেরকে। হ্যাঁ, তো ওই বাচ্চাটা বললো, আমি আমার মার থেকে প্রতিদিন শুনি সাহাবিদের ফজিলত, সাহাবিদের গুরুত্ব, তাদেরকে ভালোবাসতে হবে। তো তাদের এত ফজিলত, এত মর্যাদা, আমিও চাই আমি সাহাবি হব।
মাশাআল্লাহ,
আমাদের উচিত আমরা এই বিষয়গুলো ক্যাচ করি, একটু নেই, আর নিজ সন্তানকে, ঘরের ছোট যারা আছে তাদেরকে শিক্ষা দেই সাহাবা একরাম কেমন ছিলেন। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসা যাওয়া করতেন। তার চালচলন দেখতেন, তার কথাবার্তা দেখতেন, তার শাসনামল দেখতেন, তার আখলাক দেখতেন, তার ইবাদত দেখতেন। আর তার মায়ের কাছে বারবার বলতেন, আমি ওনার মতো হতে চাই, আব্দুল্লাহ ইবনে ওমরের মতো আমি হতে চাই। এটা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি তার মাকে বলতেন, আমি তার মতো হতে চাই। তো আমরা আমার সন্তানদেরকে যদি একটু শিক্ষা দিতে পারি, ছোট বাচ্চারা বলা হয়েছে মাটি কাদার মতো, যেমন করে গড়ে তুলবেন তেমনই হবে।
না, এটা কিন্তু অসংখ্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা আজকে আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে একটা সন্তানকে কতটুকু সাহাবায়ে কেরামদের প্রতি মহব্বত দিলে, বা এটা একটা বিষয় যে সন্তানদেরকে আপনি যেভাবে আপনি সবসময় তরবিয়ত করবেন, তাদেরকে শিক্ষা দিবেন, তাদের মুখে সেটাই জারি হবে। আমরা আসলে কি সন্তানকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কী হবেন বড় হয়ে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার, কারণ আমরা উঠতে বসতে ডাক্তার ইঞ্জিনিয়ারদের কথা আমাদের সবসময় মুখে আসে, কিন্তু এই কথাটা আসে না যে একজন আলিমে দিন বানানোর বা সাহাবায়ে কেরামদের জীবনে তুলে ধরা, আউলিয়া কেরামদের জীবনে তুলে ধরা। হ্যাঁ, অবশ্যই ডাক্তার ইঞ্জিনিয়ার তো অবশ্যই হতে হবে, লাগবে অবশ্যই, কিন্তু আমরা যখন সন্তানদেরকে কোনো ঘটনা শোনাই, তখন আমরা কাদের ঘটনা, কাদের জীবনী সন্তানদের কাছে তুলে ধরি? একটা সন্তানকে যখন জিজ্ঞেস করা হয় আপনি বড় হয়ে কী হবেন, তার মুখে যখন আসে আমি সাহাবি হব, তাহলে এর পিছনে কারণটা, সেই বিষয়টা, সেই দৃশ্যটা কেমন? আর আজকে আমাদের সন্তানদের থেকে যখন জিজ্ঞেস করা হয়, তখন তাদের মুখে হয়তো কোনো নায়কের নাম আসে, কোনো নায়িকার নাম আসে। এটা কেন? একজন মুসলমানের ঘরের সন্তানদের মুখে কেন একজন বেদর্মীর, আইডলদের, বেদর্মীর নায়কের কথা কেন তার মুখে আসবে? কারণ হচ্ছে আমরা আজকে আমাদের পুরো পারিবারিক লাইফ স্টাইলটা, জীবন ব্যবস্থা অন ইসলামিক করে ফেলেছি। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা আজকে ইসলামী যেটা শিক্ষা সেটা থেকে অনেক দূরে চলে গিয়েছি, যার কারণে সে সন্তান বড় হয়ে মা বাবাকে ছেড়ে, মা বাবাকে ওল্ড হাউসে ফাটিয়ে, মা বাবাকে একেবারে কোনো সসম্মান না দিয়ে তাকে মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছে। কারণ আমরা ইসলামী শিক্ষা থেকে অনেক দূরে রয়েছি। তাই আমাদের উচিত যখন সন্তানদেরকে কোনো কিছু, আজকে তো আমরা সন্তানদের কান্না দূর করার জন্য, সন্তান কিছু চাইলে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য গুনাহে বড় গান বাসনা শুনিয়ে দিই, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উচিত সন্তানদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করা, সাহাবায়ে কেরামদের জীবনী তুলে ধরা, আউলিয়া কেরাম যারা দুনিয়াতে জীবনযাপন করে শুধু দুনিয়াকে কামিয়াব করেছেন নয়, আখিরাতকেও কামিয়াব করেছেন, অর্থাৎ আল্লাহ পাককে সন্তুষ্ট করেছেন, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আমল করেছেন, যার কারণে তারা ইন্তেকাল করেছেন, অনেক বছর হয়ে যাচ্ছে, তারপরও আজকে আমরা ইনাদের আলোচনা করছি বা ইনাদের আলোচনা হতে থাকবে কিয়ামত পর্যন্ত, কারণ তারা আল্লাহ পাককে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাই আমাদের উচিত ইনাদের জীবনী নিজেও শোনা এবং এর উপর আমল করা, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তান সন্ততি, তাদেরকেও তাদের জীবনীগুলো তুলে ধরা। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের পরিবার, আমাদের সমাজ যে গুনাহমুক্ত, নেকে যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা ইনার জীবনী আমরা শুনতেছিলাম, এবং ইনার অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুকে আমাদের সাথে রয়েছেন, ইনার জীবনী শুনছেন, এবং আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক, যারা মাশাআল্লাহ ওনাকে এই ইলমে দিন শিখার সৌভাগ্য সুযোগ করে দিচ্ছেন। আর যেমনটা মাশাআল্লাহ মোহাম্মদ নাসির ভাই আমাদের সাথে রয়েছেন, আর নূরে জান্নাত এক দর্শক মাশাআল্লাহ আমাদেরকে সালাম দিয়েছেন এবং কেমন আছে জিজ্ঞেস করেছেন, এবং মীরা সাহেব আমাদের সাথে রয়েছেন, আমিন শিকদার আত্তারিব আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ বাইতুল হাসান ভাই আমাদের সাথে রয়েছেন, এবং এক দর্শক সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। কমেন্ট করেছেন এরকম, হুজুর আমার সন্তানদের জন্য দোয়া করবেন, ওরা যেন ওমর বিন আব্দুল আজিজের মতো হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এরকম মন মানসিকতা আমাদের হওয়া উচিত না, যে আমরা আমাদের সন্তানদেরকেও যেন এরকম সাহাবায়ে কেরাম তারা যেভাবে জীবন অতিবাহিত করেছেন, আউলিয়া কেরাম তারা যেভাবে জীবন অতিবাহিত করেছেন, তাদের মতো আমরাও আমাদের জীবনকে গড়ে তুলি। আসলে আমরা মূল কথা হচ্ছে যে আমরা ইলমে দিন থেকে দূরে থাকার কারণে আমরা আজকে এই যেরকম আমরাও নিজেও ইসলামিক পরিবেশ থেকে দূরে থাকার কারণে আমাদের সন্তানরা ইসলামিক পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ পাকের দরবারে দোয়া থাকবে, আল্লাহ পাক যেন আমাদেরকে উপর আমল করার তৌফিক দান করে। জাকির ভাই, এই যে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে আপনি আর কী বিষয় তুলে ধরবেন দর্শকের কাছে?
তার ছোটবেলার ঘটনা তো এখন বললাম যে তিনি কিভাবে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসা যাওয়ার একটা ইচ্ছা পোষণ করতেন। একবার খুবই চমৎকার একটি ঘটনা, হয়তো বা অনেকের জীবনের জন্য এটা অনেক কল্যাণ বয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা।
মাশাআল্লাহ।
ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু বড় হলেন, তার বাবার নাম কিন্তু আব্দুল আজিজ।
আচ্ছা, সুবহানাল্লাহ।
তার নাম ওমর বিন আব্দুল আজিজ, তার বাবার নাম আব্দুল আজিজ। তো তিনি একটু যখন বড় হলেন তো ঘোষণা হলো আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর।
আচ্ছা,
এটা ঘোষণা হলো আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার বাবার নামের ঘোষণা হলো তিনি এখন থেকে মিশরের গভর্নর।
জি।
তো তিনি সেখান থেকে চিঠি লিখলেন ঘরের জন্য, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার আম্মাজানের কাছে, যে তোমরা সবাই চলে আসো মিশরে, আমার জিম্মাদারি এখন এখানে চলে আসছে, আমি এখানের গভর্নর, সবাইকে নিয়ে এখানে চলে আসো, শিফট হতে হবে। তো ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান চিঠি পাওয়ার পরে রওনা করতে লাগলেন, সব কিছু তৈরি করতে লাগলেন, কারণ এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, মদিনাতুল মুনাওয়ারা থেকে মিশরে যাওয়া একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার রয়েছে। তো তিনি সব কিছু তৈরি করে রেডি করে যাওয়ার জন্য প্রস্তুতি হয়, এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু অর্থাৎ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন।
আচ্ছা,
আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, তার চাচা হতেন ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজানের চাচা হলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা
আনহু। আচ্ছা
জি। ওখানে গিয়ে তিনি সব ঘটনা খুলে বললেন যে চাচাজান খবর শুনছেন যে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন কি তিনি এখন মিশরের গভর্নর, আমরা সেখানে রওনা করছি, আমরা যাচ্ছি সেখানে, দোয়া করবেন, বলার জন্য গেছেন সেখানে। ওখান থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আওয়াজ আসলো, এক কাজ করো, তোমার এই মাদানী মুন্নাকে, অর্থাৎ ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করে বললেন একে রেখে যাও আমার কাছে,
কেননা
তোমার ফ্যামিলির চাইতে সে আমার ফ্যামিলির সাথে বেশি মিশে।
আচ্ছা,
হ্যাঁ, আসলেই বেশি মিষ্ট, অর্থাৎ তার কাছে বারবার আসা যাওয়া করতেন, তার সবকিছু নকল করতেন। তো যখন এভাবে চাচার থেকে শুনলেন যে তোমার ছেলেকে আমার কাছে রেখে যাও, তোমার পরিবারের চাইতে আমার পরিবেশের সাথে সে বেশি মিশতে পারে এবং বেশি খুশি থাকে, তখন ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান এটাই করলেন।
আচ্ছা,
ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা রেখে এরপর তিনি সফরে চলে গেলেন মিশরের দিকে।
আচ্ছা,
ওদিকে কি হলো, আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো জানেন যে আসতেছে, তারা বাড়ি থেকে রওনা হয়েছে, আসবে নিজের ছেলেকে রিসিভ করার জন্য, এক নজর দেখার জন্য সে এগিয়ে আসলো রিসিভ করার জন্য। যখন কাছে আসলো তো দেখে কলিজা টুকরা সন্তান নেই, অর্থাৎ ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের সঙ্গী নেই, জিজ্ঞাসা করলো আমার ছেলে কোথায়।
আল্লাহ।
তখন তার ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান তার বাবা জানকে সব ঘটনা খুলে বলেন, চাচা জান অনেক রিকোয়েস্ট করেছেন আর তার জোরাজুরির কারণে আমি তাকে রেখে
আসছি।
আচ্ছা, এই কথা শোনার পরে উল্টো রাগ করেননি।
আচ্ছা,
আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান রেখে আসার কথাটা উল্টা সিধা ভাবেননি, তিনি আরো খুশি হয়েছেন।
মাশাআল্লাহ।
খুশি হয়ে তিনি একটা চিঠি লিখলেন।
আচ্ছা,
চিঠি লিখলেন যে আমার সন্তান মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন আর তার জন্য কিছু খরচ দরকার। এরপরে যার কাছে চিঠিটা লিখলেন তিনি খলিফা আব্দুল মালিক, তার কাছে চিঠি লিখলেন যে আমার সন্তান ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে রয়েছেন আর তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে রয়েছেন। যখন এই সংবাদটা ওই খলিফা পেয়েছেন, প্রতি মাসে 1000 দিনার তার সন্তানের জন্য প্রতি মাসে পাঠিয়ে দিতেন,
খরচের ব্যবস্থা করে
দিয়েছেন। আচ্ছা, এখানে মেইন যে কথাটা, এটা তো এখনো তুলে ধরিনি দর্শক, মেইন কথা হলো গিয়ে মা চেয়েছেন আমার সন্তানটা যেন ওই নেককার ব্যক্তির মতো হয়। মা চেয়েছেন আমার সন্তানটা যেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি হয়।
জি।
বাবাও চেয়েছেন আমার সন্তানটা যেন একজন ন্যায়পরায়ণ ব্যক্তির সংস্পর্শে থেকে তার মতো হয়। এ কারণে মা বাবা উভয়জনই এই বিষয়টাকে খারাপ মাইন্ডে নেননি। আজকাল যদি মাদানী কাফালায় দাওয়াত দেওয়া হয়, যদি কারো উপযুক্ত সন্তানকে মাদানী কাফালায় নিয়ে নেওয়া হয়, তো আমরা কি মনে করি, মনে করি আর আমার সন্তানকে তো বাস হুজুর বানিয়ে দেবে বা মাওলানা বানিয়ে দেবে, তা কি বানাবে, মা বাবা টেনশনে দেখায়, টেনশন করার দরকার নেই, আপনার সন্তানকে এটাই শিক্ষা দিবে মাদানী কাফলায় মায়ের সাথে সদ আচরণ কিভাবে করতে হয়, বাবার সাথে সদ আচরণ কিভাবে করতে হয়, নামাজ কিভাবে আদায় করতে হয়, মা বাবা ইন্তেকালের পরে জানাজা আপনি কিভাবে পড়াবেন, মাদানী কাফলায় তো এটাই শিক্ষা দিবে। আর ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবা এটাই চেয়েছেন, আমার সন্তান এমন একজন ব্যক্তির সংস্পর্শে গিয়েছে যেখানে গেলে হক কথা শিখবে, ভালো কাজ শিখবে, নেককার হবে, নেককার বানাবে, আর আল্লাহ তাআলার দয়ায় এটাই হয়েছে আজ পৃথিবী জুড়ে এই সানিয়ে ফারুক আজমকে কে না জানে, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার ঘটনা কে না শুনে বলেন।
মানে এক কথা এটাই মূল পয়েন্ট আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে এমন কারো সংস্পর্শে দিই যার সংস্পর্শে গেলে আমার সন্তান নামাজে হবে,
নামাজে হবে,
যার সংস্পর্শে গেলে আমার সন্তান নেককার হবে, যার সংস্পর্শে গেলে আমার সন্তান মুত্তাকি হবে, এই চিন্তাটা আজকে আমরা অনেক দূরে রয়েছি। আমরা তো এমন আমাদের সন্তানদেরকে, আর আজকাল বর্তমান যুবকদের মাইন্ডসেট এমন, আমি তার সাথে ওঠা বসা করব যার সাথে ওঠা বসা করলে ভালো টাকা পয়সা নামি দামি গাড়ি বাড়ি এগুলো থাকলে তার সাথে সংস্পর্শ তার বন্ধুর কোনো অভাব হয় না, এই বিষয়টা থেকে আমরা একটু দূরে আসি। আমার সন্তান তার সাথে চলুক যার সাথে চললে নামাজের সময় তাকে ডেকে মসজিদে নিয়ে যাবে, আমার সন্তান তার সাথে চলুক যে নিজেও সুন্নতের আমল করে আমার সন্তানকেও সুন্নতের আমল করতে উদ্বুদ্ধ করবে। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে আপনাদের চোখের সামনে আপনার দাওয়াত ইসলামী, আপনার দাওয়াত ইসলামের মোবাইল লিখুন, আপনার দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ এই পরিবেশে যখন আমরা আসি তখন আমাদেরকে উৎসাহ প্রদান করা হয় যে ন্যাক কাজ করার, গুনাহ থেকে বাঁচার। আপনার আর নিজে দেখতে পাচ্ছেন এই মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে দাওয়াত ইসলামী কেমন সারা দুনিয়া জুড়ে নেকির কাজ করে যাচ্ছে। তো এটাই বলার উদ্দেশ্য যে আমরা আমাদের সন্তানদেরকে ভালো পরিবেশ, উত্তম পরিবেশ যেন অবলম্বন করি, কেননা পরিবেশ এটা বান্দার আমলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি বলছেন আপনি নামাজে হবেন, আপনি বলছেন আপনি নেককার হবেন, কিন্তু আপনার পরিবেশ, আপনার উঠা বাসা, আপনার বন্ধুবান্ধব যদি গুনাহে ভরা হয় তাহলে আসলে সেটা কখনোই সম্ভব না। তাই আমাদের উচিত উত্তম পরিবেশ, ভালো পরিবেশের সাথে ওঠা বসা করে যে সন্তানদেরকেও এমন সংস্পর্শে দেওয়া, কোনো একজন আলিমে দিনের নেককার, কোনো একজন এমন কোনো পরিবেশে তাদেরকে সম্পৃক্ত করানো যেখানে গেলে সে অবশ্যই আল্লাহওয়ালা হবে। আল্লাহ পাক আমাদেরকে এক্ষেত্রে বোঝার তৌফিক দান করুক। জি জাকির ভাই, এ বিষয়ে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে তো আপনি যে মূল পয়েন্টগুলো তুলে ধরেছেন, বিশেষ করে আল্লাহ পাকের দরবারে ইনি যে একটা কথা আপনি বলেছেন যে ইনি ইলমে দিন শেখার ব্যাপারে, এবং আরেকটা বিষয় সেটা বলেছেন সেটা হচ্ছে যে ইনার আল্লাহ পাকের প্রতি ভয় ছিল এবং ইনি নিজে ন্যায় পরায়ণ ছিলেন, এবং আমি একটা বিষয় বলেছিলাম সেটা হচ্ছে অল্প তুষ্টি। সেটা আসলে এই জন্যই বলার উদ্দেশ্য ছিল আমাদের মধ্যে, কারণ আমাদের আজকে সমাজের মধ্যেও এই অল্প তুষ্টি বিষয়টার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমাদের পরিবারের মধ্যে ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদের মধ্যে অল্প তুষ্টিটা না থাকার কারণে স্বামীর সাথে দ্বন্দ্ব, বিভিন্ন ক্ষেত্রে তারা ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়ে যায়, না আমার এটা চাই না আমার আরও চাই, এক পর্যায়ে গিয়ে দেখে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। তাই বলা হচ্ছে অল্প তুষ্টি যার মধ্যে চলে আসে তা সেই পরিবারের মধ্যে সুখ শান্তির সমুদ্র চলে আসে, সেই পরিবারের মধ্যে সুখ শান্তি বইয়ে চলে আসে। কেননা অল্প তুষ্টিটা না থাকলে না আপনার মধ্যে সবসময় শুধু চাওয়ার আকাঙ্ক্ষা থাকবে যে না আমার আরও চাই এটা চাই, আর যার মধ্যে চাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যায় না তার ঘরের মধ্যে প্যারেশান টেনশন ইত্যাদি বৃদ্ধি পেয়ে যায়। তা আল্লাহ পাকের দরবারে দোয়া থাকবে আল্লাহ পাক যেন আমাদের অল্প তুষ্টি এই বিষয়টা যেন আমাদের আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে। তো দর্শক, ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ আগে একটি নাস শরীফ কালাম আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করেছিলাম, শুনেছিলাম, তো আসুন আমরা এখন আরেকটি মাশাআল্লাহ এমসিআর ইসলামের কাছে অনুরোধ থাকবে আমাদেরকে একটি নাস শরীফ বা কালাম মাশাআল্লাহ আমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, আকা কাছে বেঁচে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে বলে, প্রেমের সুধা পান করো না মদনী মদিনে বলে, আমার একটু দিদার দাও না মদনী মদিনে বলে, হৃদয় হয় তোমার ঠিকানা মদনী মদিনে বলে, যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমার, আমার স্বপ্ন শোনে শোনা মদনী মদিনে ওয়ালে আকা তাবো দিদারে ঈদ আমার আকা তাবো দিদারে ঈদ আমার তাবো দিদার দাও আকা তাবো দিদার দাও প্রিয় নবী তাবো দিদার দাও প্রিয় নবী আকা কাছে বেঁচে নাও প্রিয় নবী আকা তাবো দিদার দাও প্রিয় নবী আমার মা বাবা হাশরে যদি ভুলে যায় আমারে হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে হে হাশরের সুপারিশকারী মাথায় পাপের বোঝা ভারী ফেসে গেছি আমায় বাঁচাও মদনী মদিনে ওয়ালে আকা হাশরে যেন মুখে থাকে নবী হাশরে যেন মুখে থাকে আমারে বাঁচাও আমারে বাঁচাও আকা আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী আকা কাছে বেঁচে নাও প্রিয় নবী আকা তাবো দিদার দাও প্রিয় নবী আমি গরিব অসহায় কে আর হবে আমার সহায় হে নবী তুমি মোর সাহারা মদনী মদিনে ওয়ালে তোমার দার হতে উত্তম তোমার দার হতে মনোরম আজ কি এমন ঠিকানা মদনী মদিনে ওয়ালে আকা গুম্বদে খজরার ছায়া তলে নবী গুম্বদে খজরার ছায়া তলে আমায় রেখে নাও আমায় রেখে নাও আকা আমায় রেখে নাও প্রিয় নবী আমায় রেখে নাও প্রিয় নবী আকা কাছে বেঁচে তোমার প্রেম চাই আত্মার থাকি যেন তাতে গ্রেফতার ধনের মোহ দূর করো না মদনী মদিনে ওয়ালে আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার তোমার চরণে রেখো না মদনী মদিনে ওয়ালে আকা গুনাহের সাগরে ডুবে আছি গুনাহের সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি আমারে বাঁচাও আমারে বাঁচাও আকা আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী আকা কাছে বেঁচে নাও প্রিয় নবী আকা তাবো দিদার দাও প্রিয় নবী আকা
মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর ছিল নাজ শরীফ সুবহানাল্লাহ। তো দর্শক আলহামদুলিল্লাহ আমাদের নির্দিষ্ট একটি কিছু সময় পরপর আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান আমাদের নাজ শরীফ আমরা অ্যাড করে থাকি শোনার সৌভাগ্য হয়ে থাকে এবং আমরা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনাও করছিলাম আর শুক্রিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ যারা আমাদের অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন। তো আমরা আলোচনা করছিলাম উমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ তাআলা আনহু ইনার জীবন বিভিন্ন দিক নিয়ে ইনি মাশাআল্লাহ যে ইনার যে একটা বিষয় ক্ষোধাবিরতা, এমনকি অল্পতুষ্টি, আল্লাহ পাকের প্রতি ভয়, এনার জীবনে অসংখ্য বিষয় ছিল এমন যা আমাদের জন্য আমাদের জীবনে যদি আমরা যারা পরিমাণ হলেও কিছু একটা দিক হলো যদি আমরা আপন করে নিই তাহলে হয়তো আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব হয়ে যাবে। এবং এনার যে কামিয়াব হওয়ার পিছনে কিন্তু আসলে অসংখ্য কারণ রয়েছে যা কিন্তু আমরা আসলে বলা হয় না যে পূর্বে এনার ব্যাপারে সুসংবাদ এসেছে এরকমও হতে পারে না। এ ব্যাপারে কি বলবেন আপনি?
আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এনার ব্যাপারে অগ্রিম সংবাদ দিয়েছেন।
সুবহানাল্লাহ।
একবার ঘুম থেকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন।
আচ্ছা।
আর স্বপ্নে দেখে যখন ঘুম থেকে জাগ্রত হয় বললেন তিনি, আমার বংশের মধ্যে এমন এক ব্যক্তি আসবে
জি
যার চেহারায় আঘাতের চিহ্ন থাকবে,
আল্লাহ
পৃথিবীকে ন্যায় পরায়ণতায় ভরপুর করে দেবে। তার শাহজাদা হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় এই কথা বলতেন।
সুবহানাল্লাহ।
অর্থাৎ আফসোস করতেন যে বাবা যান, অর্থাৎ সাইয়েদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেন যে আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কথা বলেছেন, আমাদের বংশ থেকে একজন আসবে যার চেহারায় চিহ্ন থাকবে আর পৃথিবীকে ন্যায় পরায়ণতার দ্বারা ভরপুর করে দেবে, সময় গড়াতে থাকে। তার ছেলে বারবার বলতেন এটা, সময় গড়াতে থাকে, সময় পার হতে থাকে, একটা সময় আসে কার তার বংশ থেকে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা
আনহু সুবহানাল্লাহ
তার শরীফ এটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসংবাদ ছিল অগ্রিম।
সুবহানাল্লাহ।
ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দর্শককে তো বলবো, মাকতাবুল মদিনা থেকে এই কিতাবটা সংগ্রহ করেন। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 425টি ঘটনা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু তার জীবনীতে পাওয়া যায়। তিনি শৈশবেই কোরআনে হাফেজ হয়ে গেছেন।
সুবহানাল্লাহ।
হাফেজে কোরআন ছিলেন কিন্তু।
আচ্ছা।
জি জি, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা হাফেজে কোরআন ছিলেন এবং আলিমে দ্বীন ছিলেন, একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। শুধু জ্ঞানী ব্যক্তি নয়, তিনি ইসলাম এবং দুনিয়া অর্থাৎ দ্বীন ও দুনিয়া উভয়েরই জ্ঞান তার কাছে ছিল।
সুবহানাল্লাহ।
কখনো কোনো ব্যক্তি তার কাছে এসে ফিরে যাননি, কোনো বিষয় নিয়ে আসার পরে ফিরে যাননি। সুপরামর্শদাতাও তিনি ছিলেন, জ্ঞানী ব্যক্তিও ছিলেন, আলিমরাও তার কাছে আসতেন আর মূর্খরাও তার কাছে আসতেন, আবিদও তার কাছে আসতেন, জাহিলও তার কাছে আসতেন। অর্থাৎ প্রতিটা মানুষ প্রতিটা ক্ষেত্রে তার কাছে আসতেন এবং ভালো পরামর্শ, সুপরামর্শ, যে কোনো দিক নিয়ে তার সামনে আলোচনা করতেন, তিনি সঠিক সময় সঠিক সমাধানও দিতেন। এমন একজন মহান ব্যক্তি ছিলেন ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আর
তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে তার জীবনকে অতিবাহিত করছেন
জি,
কখনোই কোনো ব্যক্তি বলতে পারবে না, যারা তাকে দেখেছেন কেউই বলতে পারবে না কখনো কি ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো নামাজে অলসতা, না কখনো তার সুন্নতে অলসতা, না কখনো তার মানুষকে কষ্ট দেওয়ার একটা বিষয় রয়েছে এটা তার মধ্যে ছিল। প্রতিটা বিষয় একদম পুঙ্খানুপুঙ্খভাবে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আদায় করতেন, চেষ্টা করতেন আর ফলো করতেন এই বিষয়ে।
মাশাআল্লাহ।
আমাদের উচিত এমন মহান ব্যক্তিদেরকে আমরা অনুসরণ অনুকরণ করি।
খুবই সুন্দরভাবে আসলে আজকে আমরা দর্শক আমাদের জাকির হুজুর থেকে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার জীবনী থেকে আমাদের আজ জানার সৌভাগ্য হয়েছে, এনার জীবন বিভিন্ন দিক নিয়ে। দ্বিতীয়তে আমাদের অনুষ্ঠানের প্রায় সময় শেষ হয়ে গিয়েছে, তো এটাই আসলে মূল কয়েকটা পয়েন্ট আমাদের এনার জীবনী থেকে শোনা যায়। সেটা হচ্ছে একটা পয়েন্ট যদি তুলে ধরি না, যে এই বিষয়টা কিন্তু আমরা কিছুদিন আগে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমাদের অনুষ্ঠানের মাঝে বিষয় নেওয়া হয়েছিল, তো তখনও কিন্তু এই বিষয়টা আমরা আসলে ইনার জীবনের থেকেও এই দিকটা আমরা পেয়েছিলাম, যে দিকটা এখন আপনি মাশাআল্লাহ যে বিষয়গুলো ইনার জীবনের সম্পর্কে কিছুটা তুলে ধরেছেন সেই ক্ষেত্রে আপনি বলেছেন ইনার ছায়া। হ্যাঁ, যে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার ছায়া যদি আমরা বলি তাহলে কি ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার কথা উঠে আসে। তো ইনার জীবন থেকে আমরা এটা পাই যে আসলে ইনারা আমিরুল মুমিনিন হওয়ার পরেও ইনাদের চলা চরিত্র, ইনাদের লাইফ স্টাইল দেখে কেউ সাধারণভাবে বুঝতে পারতো না যে ইনি একজন আমির মুমিনিন। এটাই হচ্ছে মুসলমান মুমিনের বৈশিষ্ট্য, যে তার থেকে ক্ষমতা থাকলেও সে সেটা বা খারাপভাবে কখনো সে কী করবে না, ব্যবহার করবে না, যে নিজের মধ্যে একটা নগণ্য আমার থেকে যা রয়েছে এটা আল্লাহ পাকেরই দয়া আর আমি কীভাবে সেটা খারাপ ব্যবহার করে মানুষের উপর জুলুম করতে পারি। আজকে বর্তমান সমাজের পরিস্থিতি এটাই, কারো কাছে যখন যারা পরিমাণ হলেও ক্ষমতা চলে আসে সে তখন তাকে মানুষ ছুঁতেও পারে না, এটা আমাদের পরিস্থিতি। তাই নিজেকে অনন্য না, নিজেকে অনেক বড় না, নিজেকে নগণ্য মনে করা শুরু করি, তাহলে দেখবেন আল্লাহ পাকে আপনাকে অনন্য বানিয়ে দেবেন। কারণ যে নিজেকে সমাজের মধ্যে নিজেকে বড় প্রকাশ করতে চায় না, দেখা যায় আল্লাহ পাক তাকে এত বেশি লজ্জিত করে সে নিজেকে খুঁজে পাওয়ারও যোগ্যতা রাখে না। তাই আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদেরকে নিজেকে অহংকার মুক্ত, রিয়া মুক্ত, গুণা মুক্ত, নেকি যুক্ত যেন আল্লাহ পাক আমাদেরকে জীবন করার তৌফিক দান করে। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নিজেকেও এভাবে আমাদের মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য নসিব করুক, অন্যকে দেখার দাওয়াত প্রদান করার সৌভাগ্য দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আল্লাহ ওয়ালা রা